আলেমদের নিকট খোদাবন্ধে ঈসা মসীহের প্রশ্ন। ঈসা এবাদতখানায় শিক্ষা দিবার সময়ে জিজ্ঞাসা করিলেন, আলেমেরা কেমন করিয়া বলেন মসি দাউদের বংশধর? দাউদ তো পাকরুহের পরিচালনায় বলিয়াছেন, প্রভু আমার প্রভুকে বলিলেন, যতক্ষণ না আমি তোমার শত্রুদের তোমার পায়ের তলায় রাখি ততক্ষণ তুমি আমার ডান দিকে বস। দাউদ নিজেই তো তাহাকে প্রভু বলিয়াছেন, তবে কেমন করিয়া মসি তাহার বংশধর হইতে পারেন? অনেক লোক খুশি মনে ঈসার কথা শুনিতেছিল। শিক্ষা দিতে দিতে ঈসা বলিলেন, আলেমদের সম্বন্ধে সাবধান হও, তাহারা লম্বা লম্বা জুব্বা পরিয়া বেড়াইতে এবং হাটে বাজারে সম্মান পাইতে চান, তাহারা মজলিসখানে প্রধান প্রধান আসনে ও ভোজের সময়ে সম্মানের জায়গায় বসিতে চান। একদিকে তাহারা লোকদের দেখাবার জন্য লম্বা লম্বা মুনাজাত করেন, অন্যদিকে বিধবাদের ঘর বাড়ি দখল করেন। এই লোকদের উপর অনেক বেশি আজাব হইবে। গরিব বিধবার দান। ইহার পরে ঈসা ইহুদিদের এবাদতখানার দানবাক্সের নিকট বসিয়া লোকদের টাকা পয়সা দান করা লক্ষ্য করিতেছিলেন। অনেক ধনী লোক অনেক টাকা পয়সা দিল, পরে একজন গরিব বিধবা আসিয়া মাত্র দুইটা পয়সা রাখিল। তখন ঈসা তাহার সাহাবিদের ডাকিয়া বলিলেন, আমি তোমাদের সত্যই বলিতেছি, এই গরিব বিধবা অন্য সকলের চেয়ে অনেক বেশি এই দান বাক্সে রাখিল। খরচ করিবার পরে যাহা বাকি ছিল সেই লোকেরা তাহা হইতে দিয়াছে, কিন্তু এই স্ত্রী লোকটির অভাব থাকিলেও বাঁচিয়া থাকিবার জন্য তাহার যাহা ছিল সমস্তই দিয়া দিল। যুগের শেষের দিনগুলি। ঈসা এবাদতখানা হইতে যখন বাহির হইয়া যাইতেছিলেন তখন তাহার একজন সাহাবি তাহাকে বলিলেন, হুজুর দেখুন কত বড় বড় পাথর আর কি সুন্দর সুন্দর দালান। ঈসা তাহাকে বলিলেন, তুমি তো এই সমস্ত বড় বড় দালান দেখিতেছ, কিন্তু ইহার একটা পাথরও আর একটা পাথরের উপর থাকিবে না, সমস্তই ভাঙিয়া ফেলা হইবে। পরে ঈসা যখন এবাদতখানার উল্টা দিকে জৈতুন পাহাড়ের উপর বসিয়াছিলেন তখন পিতর ইয়াকুব ইউহন্না ও আন্দ্রিয় তাহাকে গোপনে জিজ্ঞাসা করিলেন, আপনি আমাদের বলুন কখন এই সমস্ত হইবে, কোন চিহ্ন দেখি আমরা বুঝিতে পারিব এই সমস্ত পূর্ণ হইবার সময় আসিয়াছে। ঈসা তাহাদের বলিলেন, দেখিও কেহ যেন তোমাদের না ঠকায়। অনেকেই আমার নাম লইয়া আসিয়া বলিবে আমি মসি, এবং অনেককে ঠকাইবে। যখন তোমরা যুদ্ধের আওয়াজ ও যুদ্ধের খবরাখবর শুনিবে তখন ভয় পাইও না, এই সমস্ত হইবেই, কিন্তু তখনও শেষ নয়। এক জাতি অন্য জাতির বিরুদ্ধে, এক রাজ্য অন্য রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করিবে, অনেক জায়গায় ভূমিকম্প ও দুর্ভিক্ষ হইবে, কিন্তু এই সমস্ত কেবল যন্ত্রণার আরম্ভ, তোমরা সতর্ক থাকিও। লোকে তোমাদের বিচার সভার লোকদের হাতে ধরাইয়া দিবে এবং মজলিসখানায় বেত মারিবে। আমার জন্য দেশের শাসনকর্তা ও রাজাদের সামনে তোমাদের দাঁড়াইতে হইবে, তাহাদের সামনে আমার বিষয়ে তোমাদের সাক্ষ্য দিতে হইবে, সমস্ত জাতির নিকট প্রথমে খোদার দেওয়া সুখবর প্রচার করিতে হইবে। যখন তাহারা তোমাদের ধরিয়া বিচারের জন্য লইয়া যাইবে তখন কি বলিতে হইবে তাহা আগে হইতে চিন্তা করিও না, সেই সময়ে যে কথা তোমাদের বলিয়া দেওয়া হইবে তোমরা তাহাই বলিবে, কারণ তোমরাই যে বলিবে তাহা নয়, বরং পাক রুহি কথা বলিবেন। ভাই ভাইকে, পিতা ছেলেকে মারিয়া ফেলিবার জন্য ধরাইয়া দিবে, ছেলেমেয়েরা পিতামাতার বিরুদ্ধে দাঁড়াইয়া তাহাদের খুন করাইবে। আমার জন্য সকলে তোমাদের ঘৃণা করিবে, কিন্তু যে শেষ পর্যন্ত স্থির থাকিবে সে উদ্ধার পাইবে। সর্বনাশা ঘৃণার জিনিস যেখানে থাকা উচিত নয় তোমরা যখন তাহা সেখানে থাকিতে দেখিবে, যে পরে সে বুঝুক তখন যাহারা ইহুদিয়াতে থাকিবে তাহারা পাহাড়ি এলাকায় পলাইয়া যাক, যে ছাদের উপর থাকিবে সে কিছু লইবার জন্য নিচে নামিয়া ঘরে না ঢুকুক, যে ক্ষেতের মধ্যে থাকিবে সে গায়ের চাদর লইবার জন্য না ফিরুক। তখন যাহারা গর্ভবতী আর যাহারা সন্তানকে বুকের দুধ খাওয়ায় তাহাদের অবস্থা কি ভীষণই না হইবে। মুনাজাত কর যেন এই সমস্ত শীতকালে না হয়, কারণ সেই সময় এমন কষ্ট হইবে যাহা দুনিয়ার সৃষ্টি হইতে এই পর্যন্ত হয় নাই এবং তাহার পরেও আর হইবে না। প্রভু যদি সেই দিনগুলি কমাইয়া না দিতেন তবে কেউই বাঁচিত না, কিন্তু তাহার বাছাই করা লোকদের জন্য সেই দিনগুলি খোদা কমাইয়া দিয়াছেন। সেই সময় যদি কেহ তোমাদের বলে দেখো মসি এইখানে বা দেখো মসি ওইখানে, বিশ্বাস করিও না, কারণ ভণ্ড মসিহারা ও ভণ্ড নবীরা আসিবে এবং অনেক আশ্চর্য আশ্চর্য কাজ করিবে, যেন খোদার বাছাই করা লোকদের সম্ভব হইলে ঠকাইতে পারে। তোমরা কিন্তু সতর্ক থাকিও, আমি তোমাদের আগেই সমস্ত কিছু বলিয়া রাখিলাম। সেই সময়ের কষ্টের ঠিক পরেই সূর্য অন্ধকার হইয়া যাইবে, চন্দ্র আর আলো দিবে না, তারাগুলি আসমান হইতে খসিয়া পড়িয়া যাইবে এবং চন্দ্র সূর্য ইত্যাদি আর স্থির থাকিবে না। সেই সময় লোকেরা মনুষ্যপুত্রকে মহাশক্তি ও মহিমার সহিত মেঘের মধ্যে দুনিয়াতে আসিতে দেখিবে। তিনি তাহার ফেরেস্তাদের পাঠাইয়া দুনিয়ার এক সীমা হইতে অন্য সীমা পর্যন্ত চারিদিক হইতে খোদার সমস্ত বাছাই করা লোক জড় করিবেন। ডুমুর গাছ দেখিয়া শিক্ষা লাভ কর, যখন তাহার ডালপালা নরম হইয়া তাহাতে পাতা বাহির হয় তখন তোমরা জানিতে পারো যে গরম কাল আসিয়াছে। সেইভাবে যখন তোমরা দেখিবে এই সমস্ত ঘটিতেছে তখন বুঝিতে পারিবে যে মনুষ্যপুত্র নিকটে আসিয়াছেন, এমনকি দরজায় উপস্থিত। আমি তোমাদের সত্যিই বলিতেছি, যখন এই সমস্ত হইবে তখনও এই জাতি টিকিয়া থাকিবে, আসমান ও জমিন শেষ হইয়া যাইবে কিন্তু আমার কথা চিরদিন থাকিবে। মনুষ্যপুত্র কখন আসিবেন সেই দিন ও সেই সময়ের কথা কেহই জানে না, বেহেস্তের ফেরেস্তারও না, পুত্রও না, কেবল পিতেই জানেন। তোমরা সাবধান হও, সতর্ক থাকো, কারণ সেই দিন কখন আসিবে তাহা তোমরা জানো না। সেই দিনটি আসিবে এমন একজন লোকের মতো করিয়া যিনি বিদেশে যাইতেছেন। বাড়ি ছাড়িয়া যাইবার আগে তিনি গোলামদের হাতে সমস্ত দায়িত্ব দিলেন। তিনি প্রত্যেক গোলামকে তাহার কাজ দিলেন এবং দারোয়ানকে জাগিয়া থাকিতে বলিলেন, তোমরা এইভাবে জাগিয়া থাকো, কারণ বাড়ির কর্তা সন্ধ্যায় কি দুপুর রাত্রে কি ভোর রাত্রে কি সকালে আসিবেন তাহা তোমরা জানো না। হঠাৎ তিনি আসিয়া যেন না দেখেন তোমরা ঘুমাইয়া রহিয়াছ, তোমাদের যাহা বলিতেছি তাহা সকলকে বলি, জাগিয়া থাকো। খোদাবন্ত ঈসা মসীহের মাথায় আতর ঢালা। ঈদুল ফেসাখ ও ঈদুল মাতস এর তখন মাত্র আর দুই দিন বাকি। প্রধান ইমামেরা ও আলেমেরা গোপনে ঈসাকে ধরিয়া মারিয়া ফেলেবার উপায় খুঁজিতেছিলেন। তাহারা বলিলেন, ঈদের সময়ে নয়, লোকদের মধ্যে গোলমাল হইতে পারে। ঈসা তখন বেথানিয়াতে কুষ্ঠরোগী শিমুনের বাড়িতে ছিলেন। তিনি যখন খাইতেছিলেন তখন একজন স্ত্রী লোক একটা সাদা পাথরের পাত্র করিয়া খুব দামি খাটি আতর আনিল। পাত্রটা ভাঙিয়া সে ঈসার মাথায় সেই আতর ঢালিয়া দিল। সেখানে যাহারা উপস্থিত ছিলেন তাহাদের মধ্যে কয়েকজন বিরক্ত হইয়া একজন অন্যজনকে বলিতে লাগিলেন, এইভাবে এই আতর নষ্ট করা হইল কেন? ইহা বিক্রি করিলে তো 300 দিনারেরও বেশি হইত এবং তাহা গরিবদের দেওয়া যাইত। ইহা বলিয়া তাহারা স্ত্রী লোকটির প্রতি বিরক্তি প্রকাশ করিতে লাগিলেন। তখন ঈসা বলিলেন, থামো, কেন তোমরা উহাকে দুঃখ দিতেছ? সে তো আমার জন্য ভালো কাজই করিয়াছে। গরিবেরা সবসময় তোমাদের মধ্যে আছে, আর যখন ইচ্ছা তখনই তোমরা তাহাদের সাহায্য করিতে পারো, কিন্তু আমাকে তোমরা সবসময় পাইবে না। সে যাহা পারিয়াছে তাহা করিয়াছে। আমাকে কবরের জন্য প্রস্তুত করিতে সে আগেই আমার দেহের উপর আতর ঢালিয়া দিয়াছে। আমি তোমাদের সত্যই বলিতেছি, দুনিয়ার যে কোনো জায়গায় খোদার দেওয়া সুখবর প্রচার করা হইবে, সেখানে এই স্ত্রী লোকটির কথা মনে করাইয়া দিবার জন্য তাহার এই কাজের কথাও বলা হইবে। টাকার লোভে ইহার পরে ইহুদা ইস্কারিয়ত নামে সেই বারো জন সাহাবির মধ্যে একজন ঈসাকে ধরাই দিবার জন্য প্রধান ইমামদের নিকট গেল। ইমামেরা ইহুদার কথা শুনিয়া আনন্দিত হইলেন এবং তাহাকে টাকা দিবেন বলিয়া কথা দিলেন। তখন ইহুদা ঈসাকে ধরাই দিবার জন্য সুযোগ খুঁজিতে লাগিল। শেষ ঈদুল ফেসাকের ভোজ। ঈদুল মাছ এর প্রথম দিনে ঈদুল ফেসাকের ভোজের জন্য ভেড়ার বাচ্চা জবেহ করা হইত। তাই সাহাবিরা ঈসাকে জিজ্ঞাসা করিলেন, আপনার জন্য ঈদুল ফেসাকের ভোজ কোথায় গিয়া আমাদের প্রস্তুত করিতে বলেন। তখন ঈসা তাহার দুইজন সাহাবিকে এই কথা বলিয়া পাঠাইয়া দিলেন, তোমরা শহরে যাও, সেখানে এমন একজন পুরুষ লোকের দেখা পাইবে যে একটা কলসিতে করিয়া পানি লইয়া যাইতেছে, তোমরা তাহার পিছনে পিছনে যাইও। সে যে ঘরে ঢুকিবে সেই ঘরের কর্তাকে বলিও, ওস্তাদ বলিতেছেন সাহাবিদের সঙ্গে যেখানে আমি ঈদুল ফেসাকের ভোজ খাইতে পারি, আমার সেই মেহমানখানা কোথায়? ইহাতে সে তোমাদের উপরতলার একটা সাজানো বড় ঘর দেখাইয়া দিবে, সমস্ত কিছু সেখানে প্রস্তুত করিও। তখন সাহাবিরা গিয়া শহরে ঢুকিলেন, আর ঈসা যেমন বলিয়াছিলেন সমস্ত কিছু তেমনি দেখিতে পাইলেন এবং ঈদুল ফেসাকের ভোজ প্রস্তুত করিলেন। সন্ধে হইলে পর ঈসা সেই বারো জনকে লইয়া সেখানে গেলেন। তাহারা যখন বসিয়া খাইতেছিলেন তখন ঈসা বলিলেন, আমি তোমাদের সত্য বলিতেছি, তোমাদের মধ্যে একজন আমাকে ধরাইয়া দিবে আর সে আমার সঙ্গে খাইতেছে। সাহাবিরা দুঃখিত হইলেন এবং একজনের পরে আর একজন বলিতে লাগিলেন, সে কি আমি প্রভু? ঈসা তাদের বললেন, সে এই বারো জনের মধ্যে একজন, যে আমার সঙ্গে গামলার মধ্যে রুটি ডুবাইতেছে। মনুষ্যপুত্রের মৃত্যুর বিষয়ে পাক কিতাবে যাহা লেখা আছে তিনি সেইভাবেই মরিয়া যাইবেন বটে, কিন্তু হায় সেই লোক যে তাহাকে ধরাইয়া দেয়, সেই লোকের জন্ম না হইলেই বরং তাহার পক্ষে ভালো হইত। প্রথম প্রভুর বোঝ। খাওয়া দাওয়া চলিতেছে এমন সময় ঈসা রুটি লইয়া খোদাকে শুকরিয়া জানাইলেন এবং তাহা টুকরা টুকরা করিয়া সাহাবিদের হাতে দিয়া বলিলেন, ইহা লও, ইহা আমার দেহ। তারপর তিনি পেয়ালা লইয়া খোদাকে শুকরিয়া জানাইলেন এবং সাহাবিদের দিলেন, তাহারা সকলে সেই পেয়ালা হইতে খাইলেন। তখন ঈসা তাহাদের বলিলেন, ইহা আমার রক্ত। মানুষের জন্য খোদার যে নূতন ব্যবস্থা, তাহা আমার রক্ত দ্বারাই বহাল করা হইবে। এই রক্ত অনেকের জন্য দেওয়া হইবে। তোমাদের সত্য বলিতেছি, যতদিন আমি খোদার রাজ্যে আঙ্গুর ফলের রস আবার নূতন ভাবে না খাই, ততদিন পর্যন্ত আর আমি তাহা খাইব না। ইহার পরে তাহারা একটা প্রশংসা গান গাহিয়া বাহির হইয়া জৈতুন পাহাড়ে গেলেন। হযরত পিতরের অস্বীকার করিবার কথা। ঈসা তাহার সাহাবিদের বলিলেন, আমাকে লইয়া তোমাদের সকলের মনে বাধা আসিবে। পাক কিতাবে লেখা আছে, আমি রাখালকে মারিয়া ফেলিব, তাহাতে ভেড়াগুলি ছড়াইয়া পড়িবে। তবে আমাকে মৃত্যু হইতে জীবিত করা হইলে পর আমি তোমাদের আগেই গালিলে যাইব। তখন পিতর বলিলেন, সকলের মনে বাধা আসিলেও আমার মনে বাধা আসিবে না। ঈসা তাহাকে বলিলেন, আমি তোমাকে সত্যই বলিতেছি, আজ ভোর রাত্রে মোরগ দুইবার ডাকিবার আগেই তুমি তিনবার আমাকে অস্বীকার করিয়া বলিবে যে তুমি আমাকে চিনো না। কিন্তু পিতর আরো জোর দিয়া বলিলেন, যদি আমাকে আপনার সঙ্গে মরিতেও হয় তবুও আমি কখনো বলিব না যে আমি আপনাকে চিনি না। সাহাবিরা সকলে সেই একই কথা বলিলেন। গেতসিমানি বাগানে খোদাবন্ত ঈসা মসীহ। ইহার পরে ঈসা ও তাহার সাহাবিরা গেতসিমানি নামে একটা জায়গায় গেলেন। সেখানে ঈসা তাহার সাহাবিদের বলিলেন, আমি যতক্ষণ মুনাজাত করি ততক্ষণ তোমরা এখানে বসিয়া থাকো। ইহা বলিয়া তিনি পিতর, ইয়াকুব ও ইহুন্নাকে নিজের সঙ্গে লইলেন এবং মনে খুব ব্যথা ও কষ্ট পাইতে লাগিলেন। তিনি তাহাদের বলিলেন, দুঃখে যেন আমার প্রাণ বাহির হইয়া যাইতেছে, তোমরা এখানে জাগিয়া থাকো। তাহার পরে তিনি কিছু দূরে গিয়া মাটিতে উবুর হইয়া মুনাজাত করিলেন, যেন সম্ভব হইলে এই দুঃখের সময়টা তাহার নিকট হইতে দূর হয়। তিনি বলিলেন, আব্বা পিতা, তোমার নিকট তো সমস্তই সম্ভব। এই দুঃখের পেয়ালা আমার নিকট হইতে তুমি লইয়া যাও, তবু আমার ইচ্ছা মতো না হোক, কিন্তু তোমার ইচ্ছা মতো হোক। ইহার পরে তিনি সাহাবিদের নিকটে ফিরিয়া আসিয়া দেখিলেন তাহারা ঘুমাইয়া পড়িয়াছেন। তিনি পিতরকে বলিলেন, শিমুন, তুমি ঘুমাইতেছ? এক ঘন্টাও কি জাগিয়া থাকিতে পারো নাই? জাগিয়া থাকো ও মুনাজাত করো, যেন পরীক্ষায় না পড়ো। অন্তরের ইচ্ছা আছে বটে, কিন্তু দেহ দুর্বল। পরে ঈসা আবার গিয়া সেই একই মুনাজাত করিলেন। ফিরিয়া আসিয়া তিনি দেখিলেন আবার তাহারা ঘুমায় পড়িয়াছেন, কারণ তাহাদের চোখ ঘুমে ভারী হইয়া গিয়াছিল। সাহাবির ঈসাকে কি উত্তর দিবেন বুঝিলেন না। তৃতীয়বার ফিরিয়া আসিয়া তিনি তাহাদের বলিলেন, এখনো তোমরা ঘুমাইতেছ আর বিশ্রাম করিতেছ? যথেষ্ট হইয়াছে, সময় আসিয়া পড়িয়াছে। দেখো, মনুষ্যপুত্রকে এখন পাপীদের হাতে ধরাইয়া দেওয়া হইতেছে। উঠ, চলো আমরা যাই। যে আমাকে শত্রুদের হাতে ধরাইয়া দিবে সে আসিয়া পড়িয়াছে। শত্রুদের হাতে খোদাবন্দ ঈসা মসীহ। ঈসা তখন কথা বলিতেছেন, এমন সময় ইহুদা সেখানে আসিল। সে সেই বারো জন সাহাবির মধ্যে একজন ছিল। তাহার সঙ্গে অনেক লোক ছোরা ও লাঠি লয়ে আসিল। প্রধান ইমামেরা, আলেমেরা ও বৃদ্ধ নেতারা এই লোকদের পাঠাইয়াছিলেন। ঈসাকে যে ধরাই দিয়াছিল সে ওই লোকদের সঙ্গে একটা চিহ্ন ঠিক করিয়াছিল। সে বলিয়াছিল, যাহাকে আমি চুমু দেব সেই সেই লোক, তোমরা তাহাকেই ধরিও এবং পাহারা দিয়া লইয়া যাইও। তাই ইহুদা সোজা ঈসার নিকটে গিয়া বলিল, হুজুর, এই কথা বলিয়াই সে তাহাকে চুমু দিল। তখন সেই লোকেরা ঈসাকে ধরিল। যাহারা ঈসার নিকটে দাঁড়াইয়াছিলেন তাহাদের মধ্যে একজন তাহার ছোরা বাহির করিলেন এবং মহা ইমামের গোলামকে আঘাত করিয়া তাহার একটা কান কাটিয়া ফেলিলেন। ঈসা সেই লোকদের বলিলেন, আমি কি ডাকা যে আপনারা ছোরা ও লাঠি লইয়া আমাকে ধরিতে আসিয়াছেন? আমি তো প্রত্যেক দিনই আপনাদের মধ্যে থাকিয়া এবাদতখানায় শিক্ষা দিতাম, কিন্তু তখন তো আপনারা আমাকে ধরেন নাই। অবশ্য কিতাবের কথা পূর্ণ হইতে হইবে। সেই সময় সাহাবিরা সকলে তাহাকে ছাড়িয়া পলাইয়া গেলেন। একজন যুবক খালি গায়ে চাদর জড়াইয়া ঈসার পিছনে পিছনে যাইতেছিল। লোকেরা যখন তাহাকে ধরিল তখন সে কাপড়খানা ছাড়িয়া দিয়া খালি গায়েই পলাইয়া গেল। মহাসভার সামনে খোদাবন্দ ঈসা মসীহ। সেই লোকেরা ঈসাকে লইয়া মহা ইমামের নিকটে গেল। সেখানে প্রধান ইমামেরা, বৃদ্ধ নেতারা ও আলেমেরা একসঙ্গে জড়ো হইলেন। পিতর দূরে দূরে থাকিয়া ঈসার পিছনে যাইতে যাইতে মহা ইমামের উঠানে গিয়া ঢুকিলেন। সেখানে পাহারাদারদের সঙ্গে বসিয়া তিনি আগুন পোহাইতে লাগিলেন। প্রধান ইমামেরা এবং মহাসভার সমস্ত লোক ঈসাকে মারিয়া ফেলিবার জন্য তাহার বিরুদ্ধে সাক্ষ্যের খোঁজ করিতেছিলেন, কিন্তু কোন সাক্ষ্যই তাহারা পাইলেন না। ঈসার বিরুদ্ধে অনেকে মিথ্যা সাক্ষ্য দিয়াছিল, কিন্তু তাহাদের সাক্ষ্য মিলিল না। তখন কয়েকজন উঠিয়া তাহার বিরুদ্ধে এই মিথ্যা সাক্ষ্য দিল, আমরা উহাকে বলিতে শুনিয়াছি, মানুষের তৈরি এই আবাদতখানা আমি ভাঙিয়া ফেলিব এবং তিন দিনের মধ্যে এমন একটি আবাদতখানা তৈরি করিব যাহা মানুষের তৈরি নয়। কিন্তু তবুও তাহাদের সাক্ষ্য মিলিল না। তখন মহা ইমাম সকলের সামনে দাঁড়াইয়া ঈসাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি কোনো উত্তর দিবে না? তোমার বিরুদ্ধে এই লোকেরা এই সমস্ত কি সাক্ষ্য দিতেছে? ঈসা কিন্তু উত্তর না দিয়া চুপ করিয়াই রহিলেন। মহা ইমাম আবার তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি পরম ধন্য খোদার পুত্র মসীহ? ঈসা বলিলেন, আমি তিনি। আপনারা সর্বশক্তিমান খোদার ডান দিকে মনুষ্যপুত্রকে বসিয়া থাকিতে দেখিবেন এবং আসমানের মেঘের সঙ্গে আসিতে দেখিবেন। ইহাতে মহা ইমাম তাহার কাপড় ছিঁড়িয়া বলিলেন, আর সাক্ষীর আমাদের কি দরকার? আপনারা তো শুনিলেনই যে সে কুফরি করিল, আপনারা কি মনে করেন? তাহারা সকলে ঈসাকে মৃত্যুর শাস্তি পাইবার উপযুক্ত বলিয়া স্থির করিলেন। তখন কয়েকজন তাহার গায়ে থুতু দিল এবং তাহার মুখ ঢাকিয়া তাহাকে ঘুষি মারিয়া বলিল, বল দেখি কে তোকে মারিল? তারপর পাহারাদারেরা তাহাকে লইয়া গিয়া চর মারিতে লাগিল। হযরত পিতরের অস্বীকার। পিতর যখন নিচে উঠানে ছিলেন তখন মহা ইমামের একজন চাকরানী সেখানে আসিল। সে পিতরকে আগুন পোহাইতে দেখিল এবং ভালো করিয়া তাহার দিকে তাকাইয়া দেখিয়া বলিল, আপনিও তো ওই নাসরতের ঈসার সঙ্গে ছিলেন। পিতর কিন্তু অস্বীকার করিয়া বলিলেন, তুমি কি বলিতেছ তাহা আমি জানিও না বুঝিও না। ইহা বলিয়া পিতর বাহিরের দরজার নিকটে গেলেন। আর তখনই একটা মোরগ ডাকিয়া উঠিল। চাকরানিটি পিতরকে সেখানে দেখিয়া যাহারা সেখানে দাঁড়াইয়াছিল তাহাদের আবার বলিল, এই লোকটা উহাদের একজন। পিতর আবার অস্বীকার করিলেন। যাহারা নিকটে দাঁড়াইয়াছিল তাহারাও কিছুক্ষণ পরে পিতরকে বলিল, নিশ্চয়ই তুমি উহাদের একজন, কারণ তুমি তো গালিলের লোক। পিতর তখন নিজেকে অভিশাপ দিলেন এবং কসম খাইয়া বলিলেন, তোমরা যাহার সম্বন্ধে বলিতেছ তাহাকে আমি চিনি না। আর তখনই দ্বিতীয়বার মোরগ ডাকিয়া উঠিল। ঈসা যে বলিয়াছিলেন, মোরগ দুইবার ডাকিবার আগেই তুমি তিনবার আমাকে অস্বীকার করিয়া বলিবে যে তুমি আমাকে চিনো না, সেই কথা তখন পিতরের মনে পড়িল। তাহাতে তিনি কান্নায় ভাঙিয়া পড়িলেন। খোদাবন্দ ঈসা মসীহের বিচার। প্রধান ইমামেরা খুব সকালে বৃদ্ধ নেতাদের, আলেমদের ও মহাসভার সমস্ত লোকের সঙ্গে একটা পরামর্শ করিলেন। তারপর তাহারা ঈসাকে বাঁধিয়া লইয়া গিয়া তাহাকে রোমীয় প্রধান শাসনকর্তা পিলাতের হাতে দিলেন। তখন পিলাত ঈসাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি ইহুদিদের রাজা? ঈসা উত্তর দিলেন, আপনি ঠিক কথাই বলিতেছেন। প্রধান ইমামেরা ঈসার নামে অনেক দোষ দিলেন। ইহাতে পিলাত আবার ঈসাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি উত্তর দিবে না? দেখো তাহারা তোমাকে কত দোষ দিতেছে। ঈসা কিন্তু আর কোনো উত্তরই দিলেন না। ইহাতে পিলাত আশ্চর্য হইলেন। ঈদুল ফেসাখের সময়ে লোকেরা যে কয়েদিকে চাহিত পিলাত তাহাকে ছাড়িয়া দিতেন। সেই সময়ে বারাব্বা নামে একজন লোক জেলখানায় বন্দী ছিল। বিদ্রোহের সময়ে সে বিদ্রোহীদের সঙ্গে থাকিয়া খুন করিয়াছিল। লোকেরা পিলাতের নিকটে আসিয়া বলিল, আপনি সব সময় যাহা করিয়া থাকেন এখন তাহাই করুন। পিলাত তাহাদের বলিলেন, তোমরা কি চাও যে আমি ইহুদিদের রাজাকে ছাড়িয়ে দিই? প্রধান ইমামেরা যে হিংসা করিয়া ঈসাকে তাহার হাতে দিয়াছেন পিলাত তাহা জানিতেন, কিন্তু প্রধান ইমামেরা লোকদের উস্কাইয়া দিয়াছিলেন যেন তাহারা ঈসার বদলে বারাব্বাকে চাহিয়া লয়। পিলাত আবার লোকদের জিজ্ঞাসা করিলেন, তাহা হইলে তোমরা যাহাকে ইহুদিদের রাজা বল তাহাকে লইয়া আমি কি করিব? লোকেরা চেঁচাইয়া বলিল, উহাকে ক্রুশে দিন। পিলাত বলিলেন, কেন? সে কি দোষ করিয়াছে? কিন্তু লোকেরা আরও জোরে চেঁচাইয়া বলিতে লাগিল, উহাকে ক্রুশে দিন। পিলাত লোকদের সন্তুষ্ট করিবার জন্য তখন বারাব্বাকে তাহাদের নিকট ছাড়িয়া দিলেন আর ঈসাকে ভীষণভাবে চাবুক মারিবার হুকুম দিয়া ক্রুশের উপর মারিয়া ফেলিবার জন্য দিলেন। সৈন্যদের ঠাট্টা তামাশা। তারপর সৈন্যরা ঈসাকে লইয়া প্রধান শাসনকর্তার বাড়ির ভিতরে গেল। সেখানে তাহারা অন্য সমস্ত সৈন্যকে একসঙ্গে জড়ো করিল। তাহারা ঈসাকে বেগুনি রঙের কাপড় পরাইল আর কাটালতা দিয়া একটা মুকুট গাঁথিয়া তাহার মাথায় পরাইয়া দিল। তাহার পরে তাহারা ঈসাকে বলিতে লাগিল, ইহুদিরাজ মারহাবা। তাহারা একটা লাঠি দিয়া ঈসার মাথায় বারবার মারিতে লাগিল এবং তাহার গায়ে থুতু দিল আর হাঁটু পাতিয়া তাহাকে সম্মান দেখাবার ভান করিল। এইভাবে তাহাকে ঠাট্টা তামাশ করিবার পরে তাহারা সেই বেগুনি রঙের কাপড় খুলিয়া লইয়া তাহাকে তাহার নিজের কাপড় পরাইয়া দিল এবং ক্রুশের উপর মারিয়া ফেলিবার জন্য লইয়া চলিল। ক্রুশের উপর খোদাবন্ধ ঈসা মসীহ। সেই সময় শিমুন নামে কুরিনী শহরের একজন লোক গ্রামের দিক হইতে আসিয়া সেই পথ দিয়া যাইতেছিলেন। ইনি ছিলেন আলেকজান্ডার ও রুফের পিতা। সৈন্যেরা তাহাকে ঈসার ক্রুশটা বহন করিতে বাধ্য করিল। তাহারা ঈসাকে গলগথা অর্থাৎ মাথার খুলির স্থান নামে একটা জায়গায় লইয়া গেল। পরে তাহারা ঈসাকে গন্ধরস মিশানো সিরকা খাইতে দিল। কিন্তু তিনি তাহা খাইলেন না। ইহার পরে তাহারা ঈশাকে ক্রুশে দিল। সৈন্যেরা ঈশার কাপড় চোপড় ভাগ করিবার জন্য ভাগ্য পরীক্ষা করিয়া দেখিতে চাহিল, কাহার ভাগ্যে কি পরে। সকাল 9টার সময় তাহারা ঈশাকে ক্রুশে দিয়াছিল। ঈশার বিরুদ্ধে দোষ নামাতে লেখা ছিল ইহুদিদের রাজা। তাহারা দুইজন ডাকাতকেও ঈশার সঙ্গে ক্রুশে দিল, একজনকে ডান দিকে ও অন্যজনকে বাম দিকে। তাহাতে পাক কিতাবের এই কথা পূর্ণ হইল, তাহাকে অন্যায়কারীদের সঙ্গে গণা হইল। যাহারা সেই পদ দেওয়া যাইতেছিল তারা মাথা নাড়িয়া ঈশাকে ঠাট্টা করিয়া বলিল, তুমি না এবাদতখানা ভাঙ্গিয়া আবার 3 দিনের মধ্যে তাহা তৈরি করিতে পারো? এখন ক্রুশ হইতে নামিয়া আসিয়া নিজেকে রক্ষা করো। প্রধান ইমামেরা ও আলেমেরাও ঈশাকে ঠাট্টা করিবার উদ্দেশ্যে নিজেদের মধ্যে বলা বলি করিতে লাগিলেন, সে অন্যদের রক্ষা করিত, নিজেকে রক্ষা করিতে পারে না। ওই যে মসি, ইসরায়েলীয়দের রাজা, ক্রুশ হইতে সে নামিয়া আসুক যেন আমরা দেখিয়া ইমান আনিতে পারি। ঈশার সঙ্গে যাহাদের ক্রুশে দেওয়া হইয়াছিল তাহারও তাহাকে টিটকারি দিল। খোদাবন্ত ঈসা মসিহের মৃত্যু। পরে দুপুর 12টা হইতে বেলা 3টা পর্যন্ত সারা দেশ অন্ধকার হইয়া রহিল। বেলা 3টার সময় ঈসা জোরে চিৎকার করিয়া বলিলেন, এলোই এলোই লামা সবক্তানি, অর্থাৎ খোদা আমার, কেন তুমি আমাকে ছাড়িয়া গিয়াছ? যাহারা নিকটে দাঁড়াইয়াছিল তাহাদের কয়েকজন এই কথা শুনিয়া বলিলেন, শোনো শোনো, সে ইলিয়াসকে ডাকিতেছে। তখন একজন লোক দৌড়িয়া গিয়া একটা স্পঞ্জ সিরকায় ভিজাইল এবং একটা লাঠির মাথায় লাগাইয়া ঈশাকে খাইতে দিল। সে বলিল, থাক, দেখি ইলিয়াস উহাকে নামাইয়ে লইতে আসেন কিনা। ইহার পরে ঈশা জোরে চিৎকার করিয়া প্রাণ ত্যাগ করিলেন। তখন এবাদতখানার পর্দাখানা উপর হইতে নিচ পর্যন্ত চিরিয়া দুই ভাগ হইয়া গেল। যে শত সেনাপতি ঈশার সামনে দাঁড়াইয়াছিল সে ঈশাকে এইভাবে মরিয়া যাইতে দেখিয়া বলিল, সত্যি ইনি খোদার পুত্র ছিলেন। কয়েকজন স্ত্রী লোক দূরে দাঁড়াইয়া এই সমস্ত দেখিতেছিলেন। তাহাদের মধ্যে ছিলেন মগদলিনী মরিয়ম, 2 ইয়াকুবের মধ্যে ছোট ইয়াকুব ও যুশির মা মরিয়ম আর সালোমি। ঈশা যখন গালিলে ছিলেন তখন এই স্ত্রী লোকেরা তাহার সঙ্গে সমস্ত জায়গায় যাইতেন এবং তাহার সেবা করিতেন। আরও অনেক স্ত্রী লোক যাহারা ঈশার সঙ্গে সঙ্গে জেরুজালেমে আসিয়াছিলেন তাহারও সেখানে ছিলেন। খোদাবন্দ ঈসা মসিহের কবর। সেই দিনটি ছিল আয়োজনের দিন, অর্থাৎ বিশ্রামবারের আগের দিন। যখন সন্ধে হইয়া আসিল তখন অরিমাথিয়া গ্রামের ইউসুফ সাহস করিয়া পিলাতের নিকটে গিয়া ঈশার লাশটি চাহিলেন। তিনি মহাসভার একজন নাম করা সভ্য ছিলেন এবং তিনি নিজে খোদার রাজ্যের জন্য অপেক্ষা করিতেছিলেন। পিলাত আশ্চর্য হইলেন যে ঈশা এত তাড়াতাড়ি মরিয়া গিয়াছেন। সত্য সত্য ঈশার মৃত্যু হইয়াছে কিনা তাহা শত সেনাপতিকে ডাকিয়া তিনি জিজ্ঞাসা করিলেন। যখন সেনাপতির নিকট হইতে তিনি জানিতে পারিলেন যে সত্যিই তাহার মৃত্যু হইয়াছে তখন লাশটি ইউসুফকে দিলেন। ইউসুফ গিয়া কাফন কিনিয়া আনিলেন এবং ঈশার লাশটি নামাইয়া সেই কাফনে জড়াইলেন আর পাহাড় কাটিয়া তৈরি করা একটা কবরে সেই লাশটি দাফন করিলেন। তারপর কবরের মুখে একটা পাথর গড়াইয়া দিলেন। ঈশার লাশটি কোথায় দাফন করা হইল তাহা মগদলিনী মরিয়ম ও যুশির মা মরিয়ম দেখিলেন। মৃত্যুর উপর জয়লাভ। বিশ্রামবার পার হইয়া গেলে পর মগদলিনী মরিয়ম, ইয়াকুবের মা মরিয়ম এবং সালোমি ঈশার লাশে মাখাইবার জন্য সুগন্ধি মলম কিনিয়া আনিলেন। সপ্তাহের প্রথম দিনের খুব সকালে সূর্য উঠিবার সঙ্গে সঙ্গেই তাহারা কবরের নিকটে গেলেন। পথে যাইবার সময় তাহারা একজন অন্যজনকে জিজ্ঞাসা করিতেছিলেন, কবরের মুখ হইতে কে ওই পাথরখানা সরাইয়া দিবে? কিন্তু তাহারা চাহিয়া দেখিলেন যে পাথরখানা সরান হইয়াছে। সেই পাথরখানা খুব বড় ছিল। কবরের গুহায় ঢুকিয়া তাহারা দেখিলেন সাদা কাপড় পরা একজন যুবক ডান দিকে বসিয়া আছেন। ইহাতে তাহারা খুব আশ্চর্য হইলেন। সেই যুবকটি বলেন, আশ্চর্য হইও না, নাশরত গ্রামের ঈসা যাহাকে ক্রুশের উপর মারিয়া ফেলা হইয়াছিল তাহাকেই তোমরা খুঁজিতেছ তো? তিনি এখানে নাই, তিনি জীবিত হইয়া উঠিয়াছেন। যেখানে তাহারা তাহাকে দাফন করিয়াছিলেন সেই জায়গা দেখো, তারপর তোমরা গিয়া তাহার সাহাবিদের ও পিতরকে এই কথা বলো, তিনি তাহাদের আগে গালিলে যাইতেছেন। তিনি যেমন বলিয়াছিলেন তেমনই তাহারা তাহাকে সেখানে দেখিতে পাইবে। সেই স্ত্রী লোকেরা কিছু বুঝিতে না পারিয়া কাঁপিতে কাঁপিতে কবরের গুহা হইতে বাহির হইয়া আসিলেন এবং সেই জায়গা হইতে দৌড়িয়া পলাইয়া গেলেন। তাহারা এত ভয় পাইয়াছিলেন যে কাহাকেও কিছু বলিলেন না। একজন স্ত্রী লোকের সঙ্গে খোদাবন্দ ঈসা মসীহের সাক্ষাৎ। সপ্তাহের প্রথম দিনে মৃত্যু হইতে জীবিত হইয়া উঠিবার পরে ঈসা প্রথমে মগদলিনী মরিয়মকে দেখা দিলেন। এই মরিয়মের ভিতর হইতে তিনি সাতটা ভূত ছাড়াইয়াছিলেন। ঈসাকে দেখিবার পরে মরিয়ম গিয়া যাহারা ঈসার সঙ্গে থাকিতেন তাহাদের নিকট খবর দিলেন। সেই সময় তাহারা দুঃখ করিতেছিলেন ও কাঁদিতেছিলেন। ঈসা জীবিত হইয়াছেন ও মরিয়ম তাহাকে দেখিয়াছেন এই কথা শুনিয়া তাহারা বিশ্বাস করিলেন না। সাহাবিদের সঙ্গে খোদাবন্ত ঈসা মসীহের সাক্ষাৎ। ইহার পরে তাহার দুইজন সাহাবি যখন হাটিয়া গ্রামের দিকে যাইতেছিলেন তখন ঈসা অন্যরকম চেহারায় তাহাদের দেখা দিলেন। তাহারা ফিরিয়া গিয়া বাকি সকলকে সেই খবর দিলেন, কিন্তু তাহাদের কথাও অন্য সাহাবিরা বিশ্বাস করিলেন না। ইহার পরে ঈসা তাহার এগারো জন সাহাবিকে দেখা দিলেন। তখন তাহারা খাইতেছিলেন। বিশ্বাসের অভাব ও অন্তরের কঠিনতার জন্য তিনি তাহাদের প্রতি অনুযোগ করিলেন, কারণ তিনি মৃত্যু হইতে জীবিত হইয়া উঠিবার পরে যাহারা তাহাকে দেখিয়াছিলেন তাহাদের কথা তাহারা বিশ্বাস করেন নাই। শেষ হুকুম। ঈসা সেই সাহাবিদের বলিলেন, তোমরা দুনিয়ার সমস্ত জায়গায় যাও এবং সমস্ত লোকের নিকট খোদার দেওয়া সুখবর প্রচার করো। যে কেহ ইমান আনে এবং বাপতিস্ম গ্রহণ করে সেই পাপ হইতে উদ্ধার পাইবে, কিন্তু যে ইমান আনে না খোদা তাহাকে দোষী বলিয়া স্থির করিয়া আজাব দিবেন। যাহারা ইমান আনে তাহাদের মধ্যে এই চিহ্নগুলি দেখা যাইবে, আমার নামে তাহারা ভূত ছাড়াইবে, তাহারা নূতন নূতন ভাষায় কথা বলিবে, তাহারা হাতে করিয়া সাপ তুলিয়া ধরিবে, যদি তারা ভীষণ বিষাক্ত কিছু খায় তবে তাহাদের কোনো ক্ষতি হইবে না, আর তাহারা রুগীদের গায়ে হাত দিলে রুগীরা ভালো হইবে। খোদাবন্দ ঈসা মসীহের বেহেশতে ফিরিয়া যাওয়া। সাহাবিদের নিকট এই সমস্ত কথা বলিবার পরে খোদাবন্দ ঈসাকে বেহেশতে তুলিয়া লওয়া হইল। সেখানে তিনি খোদার ডান দিকে বসিলেন। তখন সাহাবিরা গিয়া সমস্ত জায়গায় প্রচার করিতে লাগিলেন, প্রভু তাহাদের মধ্য দিয়া তাহাদের সঙ্গে কাজ করিতে থাকিলেন এবং তাহাদের আশ্চর্য কাজ করিবার শক্তি দিয়া প্রমাণ করিলেন যে তাহারা যাহা প্রচার করিতেছেন তাহা সত্য।